ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশের রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে প্রায় অর্ধ শতাব্দী ধরে নিবেদিত প্রাণ প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে 46তম প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হল দীর্ঘ প্রতীক্ষার পর। 2021 সালের 21শে জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সহকারী বন্ধু ও তার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সুদীর্ঘ নির্বাচনী প্রচারণা এবং আরও সুদীর্ঘ ভোট গণনা শেষে পেনসিলভেনিয়া রাজ্যের অবশিষ্ট 20টি ভোট পেয়ে জয়যুক্ত হন। তবে এসব ফলাফল প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প আইনি যুদ্ধের পথ বেছে নিয়েছেন। নির্বাচনী প্রচারণার আগেই তিনি এমন আভাস দিয়েছিলেন যে ফলাফল তার অনুকূলে না গেলে তিনি আদালতের শরণাপন্ন হবেন। শনিবার রাতে ডেলাওয়্যারের উইলমিংটনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত কামালা হ্যারিস জো বাইডেনকে উত্থাপন করার আগে প্রয়াত জন লুইসের উদ্ধৃতি দিয়ে বলেন, গণতন্ত্র কোনো রাষ্ট্র নয়, গণতন্ত্র একটি কার্যব্যবস্থা। এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে, তার জন্য প্রয়োজন পড়বে সাধনার, প্রয়োজন পড়বে আত্মত্যাগের। তিনি বাইডেনের প্রশংসা করে বলেন, তিনি হচ্ছেন এক নিরাময়কারী, সংযুক্তকারী এবং পরীক্ষিত এক ব্যক্তিত্ব। জাতির উদ্দেশ্যে ভাষণে জো বাইডেন বলেন, 7 কোটি 40 লক্ষ জনগণ আজ নির্বাচনে রায় দিয়েছেন। আজ সর্বত্র দেশে ও বিদেশে জনগণ এই গণতন্ত্রের বিজয় উদযাপন করছেন। আমি আপনাদের রায় আজ আপ্লুত। আজ আমাদের ভেঙে পড়া আস্থাকে পুনরায় জাগিয়ে তুলতে হবে। আমি আমার স্ত্রী জেল ছাড়া এতদূর এগোতে পারতাম না, তার কাছে আমি কৃতজ্ঞ। যারা নির্বাচনী প্রচারণায় এত কষ্ট নিয়েছেন এবং যারা আমার বিজয় হাসিলে সহায়তা করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। নির্বাচন এখন শেষ হয়েছে, এখন আমাদের দায়িত্ব বাড়ছে, যেমন কোভিড-19 সমাধান, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, বর্ণবৈষম্যের মতো সমস্যাদের প্রতি আমরা এখন মনোযোগী হব। তিনি তিক্ততা ভুলে গিয়ে ঐক্য আর সংহতির আবেদন জানান। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দল এক আপত্তিকর বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানায়, এই নির্বাচন এখনো শেষ হয়নি, বাইডেন দল সত্যটি প্রকাশ করতে চায় না। আমরা জানি মাধ্যমগুলি অন্যায়ভাবে তাকে বিজয়ী বলে ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুরি জুলিয়ানি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাচনে হার মানছেন না।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নির্বাচন অনেকটাই প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করে বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা এই পরিবর্তনকে শুধু আমেরিকার জনগণই নয় বরং সমগ্র বিশ্ববাসীর মতামতের প্রতিফলন বলে বর্ণনা করেছেন। তারা আশা করছেন জো বাইডেনের নির্বাচনের ফলে বিশ্ব রাজনীতিতে সৃষ্টি হওয়া বিভাজন থেকে শুরু করে নতুন করে শুরু হওয়া স্নায়ুযুদ্ধের অবসান ঘটবে এবং বিশ্ব তার স্থিতিশীলতা ফিরে পাবে। শুধু যুক্তরাষ্ট্র নয় বরং সমগ্র বিশ্বব্যাপী করোনা মহামারীর মোকাবেলায় যুক্তরাষ্ট্র জোরালো ভূমিকা রাখবে বলেও তাদের প্রত্যাশা। জো বাইডেনের নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষও প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা তাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
জো বাইডেন ওনার অবশ্য রাজনৈতিক প্রজ্ঞা ট্রাম্প থেকে অনেক বেশি, উনি দীর্ঘ প্রায় 50 বছর রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা আশা করব যে উনি আন্তর্জাতিক বিশ্বে এবং যাতে কোনো দেশ বহির্বিশ্বের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ কিংবা অভিবাসীদের বিপক্ষে না যায়, এটাই আমরা সবাই আশা করি।
ট্রাম্প থেকে তো জো বাইডেন অনেক ভালো, যা বিশ্বের মধ্যে থেকে আমি যা দেখতেছি, এমনকি ডেমোক্রেসির জন্য অনেক ভালো হবে। যেমন অভিবাসীদের ক্ষেত্রে যে ট্রাম্প যে পদক্ষেপটা নিয়েছে সেটা জো বাইডেন পরিবর্তন করবে, এবং পলিটিক্যালিয়ান হিসেবে জো বাইডেন ট্রাম্প থেকে অনেক ভালো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমানের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দেশটির মানুষ যে পরিবর্তন চেয়েছিল তার নির্বাচনের মাধ্যমে তা সম্পন্ন হয়েছে। তিনি বলেন,
এটা ঠিক যে যুক্তরাষ্ট্রের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, এবং কি সারা বিশ্বের মানুষ চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা সম্পন্ন হয়েছে। আমরা ট্রাম্পের শাসনামলে আমরা দেখেছি বিশ্ব এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে নতুন করে স্নায়ুযুদ্ধের জন্ম হওয়া, ইউরোপের দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ হওয়া, বিশ্বের উষ্ণতা রোধ করতে যে COP21 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা থেকে বেরিয়ে আসা, কোভিড নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা ইত্যাদি, সামগ্রিক ভাবে ট্রাম্প প্রশাসন এক ধরনের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলশ্রুতিতে মানুষ পরিবর্তন চেয়েছে, এই পরিবর্তনটা সম্পন্ন হয়েছে। এখন যে বিষয়গুলোকে সামনে আসছে, যে বিষয়গুলোকে ট্রাম্প প্রশাসন ব্যর্থ হয়েছিলেন, জো বাইডেনকে যে বিষয়গুলোকে এখন অ্যাড্রেস করতে হবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা আস্থা ছিল বিশ্বে, মার্কিন যুক্তরাষ্ট্র বড় অর্থনীতি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে প্রমোট করার দেশ, এই যে ইমেজ মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, ট্রাম্প প্রশাসন সেটাকে ভেঙে দিয়েছিলেন। বাইডেন প্রশাসনের এখন দায়িত্ব হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নেতৃত্বকে আবার পুনরায় ফিরে আসা, বিশেষ করে এক সারা বিশ্ব একটা বড় ধরনের ঝুঁকির মুখে, সেটা হলো COVID-19 এর কারণে সারা বিশ্ব আজ আক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জো বাইডেন তার প্রথম ভাষণে তিনি বলেছেন যে তিনি এক বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি তিনি গঠন করবেন। ফলে এই যে কোভিড কে নিয়ন্ত্রণে রাখা, এই মহামারীকে নিয়ন্ত্রণে রাখা রেখে বিশ্ববাসীকে, বিশ্ব সাধারণ মানুষকে মুক্তি দেওয়া, এই বিষয়টার দিকে এখন জো বাইডেন গুরুত্ব দেবেন বা দেওয়া উচিত। অর্থনীতিকে পুনরুদ্ধার করার ব্যাপারে তার কর্মসূচি তাকে নিতে হবে সেটা তিনি বলেছেন। জাতিগত দ্বন্দ্বের যে বড় ঝুঁকি সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্রে, সেখান থেকে তিনি ফিরে আসার উদ্যোগ তিনি নেবেন। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, যেটা এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন এক ধরনের স্নায়ুযুদ্ধের জন্ম দিয়ে হোল বিশ্বকে একটা নতুন একটা যুদ্ধের মতো পরিস্থিতির তিনি সৃষ্টি করেছিলেন, এখন সেই পরিস্থিতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন ফিরে আসতে হবে। চীনের সাথে সম্পর্কের যে অবনতি ঘটেছে, যে সম্পর্কের অবনতিকে কেন্দ্র করে এই স্নায়ুযুদ্ধ দুইয়ের জন্ম হয়েছে, সেখান থেকে এখন মার্কিন প্রশাসনকে ফিরে আসতে হবে। অর্থাৎ যেখানে চীনের প্রেসিডেন্ট যেখানে বলছেন একটা আস্থার সম্পর্ক করা, সেখানে এই আস্থার সম্পর্কটাই হচ্ছে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির অন্যতম একটা দর্শন। এবং একটা পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক আস্থা না থাকলে এই সম্পর্ক কখনো বিশ্বকে একটা নতুন উচ্চতা নিয়ে যেতে পারবে না। আমরা মনে করি যে বাইডেনের এখন দায়িত্ব অনেক বেশি, মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, সেটা মহামারী নিয়ন্ত্রণ থেকে শুরু করে হোক কিংবা একই সাথে স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে নতুন একটা বিশ্বকে উপর দেওয়ার বিষয়টাই হোক। এটাই হচ্ছে এখন মার্কিন প্রশাসনের জন্য সবচেয়ে এই মুহূর্তে অগ্রাধিকার তালিকায় অন্যতম।
জো বাইডেনের নির্বাচনের ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন?
বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিক, তবে এক্ষেত্রে আমাদের বেশ কিছু অগ্রাধিকার রয়েছে। নতুন প্রশাসনের সাথে বাংলাদেশকে সেই বিষয়ে এগিয়ে এসে কথা বলতে হবে। আমি যদি অগ্রাধিকার তালিকার কথা বলি বাংলাদেশের প্রেক্ষিতে, প্রথমটি হচ্ছে যে বাংলাদেশের যে সুযোগ সুবিধা, আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করার জন্য যে শুল্কমুক্ত সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে দেয়, বাংলাদেশ পোশাক শিল্পে সেই সুবিধাটা পায় না। কিন্তু আমরা মনে করি যদি জিএসপি সুবিধাটা দেওয়া হয় তৈরি পোশাক শিল্পে, তাহলে আমাদের পণ্যের চাহিদা, পণ্যের বাজার আরো সম্প্রসারিত হবে। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টার দিকে দৃষ্টি দেবে। দ্বিতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে এখানে বিনিয়োগ আরো বৃদ্ধি করা হোক, কারণ বিনিয়োগটা আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা বড় দেশ, অর্থনৈতিক বড় শক্তিশালী, তাদের এখানে বাংলাদেশের উন্নয়নে তাদের একটা ভূমিকা থাকা উচিত এবং তাদের বিনিয়োগের ব্যাপারে যতটুকু প্রত্যাশা আমরা করেছিলাম সেই পরিমাণ বিনিয়োগ ট্রাম্প প্রশাসনের আমলে হয়নি। ফলে এই মুহূর্তে আমাদের প্রত্যাশা যে বিনিয়োগটা বাংলাদেশে আরো বাড়বে। ট্রাম্প প্রশাসনের আমলে অভিবাসন প্রক্রিয়াটা এক ধরনের স্থবির হয়ে গেছিল। আমাদের অনেক, এমনকি অনেক ছাত্ররা যারা ভর্তি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যেতে পারছেন না। ফলে আমরা মনে করি যে এখন এই যে নতুন প্রশাসন আসার ফলে এই প্রতিবন্ধকতা গুলো উঠে যাবে। আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে রোহিঙ্গা সমস্যাটা অত্যন্ত একটা ক্রুশিয়াল একটা সমস্যা, যে সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই ভূমিকা পালন করবে। নতুন প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা এটাই। ফলে আমরা মনে করি যে নতুন একটা প্রশাসন 2021 সালে হোয়াইট হাউসে যাচ্ছে, সেই প্রশাসন বাংলাদেশের ব্যাপারে আরো ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের বিষয়গুলোকে দেখবে এবং আমাদের বাংলাদেশে সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে।
এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পর জো বাইডেন যখন কমলা হ্যারিসকে তার ভাইস প্রেসিডেন্ট পদে বেছে নিলেন, তখন থেকেই ভারতে একটা বিপুল উন্মাদনা দেখা দিয়েছে। তার সবচেয়ে বড় কারণ, কমলা হ্যারিসের ধমনীতে ভারতীয় রক্ত বইছে। তার মা ভারতীয় বংশোদ্ভূত, তবে এই কথা মনে রাখতে হবে, যখন তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন তখন তিনি শুধুমাত্র ভারতীয় শিকড়ের টানে ভারতের কথাই ভাববেন তা নয়। কমলা হ্যারিস আরও অনেক বড় পরিপ্রেক্ষিতে নিজেকে ফেলতে চান। তিনি প্রথম মহিলা যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, প্রথম কৃষ্ণাঙ্গ এবং দ্বিতীয় প্রজন্মের অভিবাসী। তার মূল্যায়ন করতে গিয়ে কলকাতার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর জ্যোতির্ময় ব্যানার্জি বলেন,
কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এটা একটা রেকর্ড, নানা ধরনের রেকর্ড। ইনফ্যাক্ট তার কারণ, ওনার মা হচ্ছেন ইন্ডিয়ান এবং বাবা জ্যামাইকান, কাজেই উনি ব্ল্যাক এবং সাউথ এশিয়ান দুটোই, এবং ইমিগ্রেন্ট প্যারেন্টদের থেকে উনি এসেছেন, এবং মহিলা। এই এতগুলো প্রথম উনি এস্টাবলিশ করলেন ভাইস প্রেসিডেন্ট হয়ে। সেদিক থেকে উল্লেখযোগ্য, আমেরিকা তো ইমিগ্রেন্টদের দেশ, আমেরিকাতে বড় বড় পজিশন রিচ করেছেন অনেক ইমিগ্রেন্টই, যেমন হেনরি কিসিঞ্জার, হ্যাঁ উনি তো সেক্রেটারি অফ স্টেট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তারপর সেক্রেটারি অফ স্টেট নিক্সনের আমলে, এবং নিক্সন চলে যাওয়ার পরেও উনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন। কাজেই আমেরিকাতে এটাই একটা বিশাল সুযোগের ব্যাপার যে বাইরের লোকেরা এসে ইমিগ্রেন্ট হয়েও তারা অনেক উঁচু পজিশনে চলে যেতে পারে, আনলাইক মেনি আদার কান্ট্রিজ। আর কমলা হ্যারিস সেদিক থেকে উল্লেখযোগ্য, তবে উনি হিউম্যান রাইটস নিয়ে খুব সচেতন, এবং এখানে ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়ার এখনকার যে কাশ্মীর নীতি বা এই NRC মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা ওই CAA যেগুলো আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সবগুলোতে উনি হয়তো আপত্তি জানাবেন বলেই ধারণা। এখন দেখা যাক, কিন্তু আদারওয়াইজ যেহেতু ওনার একটা ইন্ডিয়ান কানেকশন রয়েছে, এতে মনে করা যেতে পারে যে ইন্ডিয়ার প্রতি উনি হয়তো খানিকটা সিম্পাথি দেখাতে পারবেন।
আমরা আশা করব কমলা হ্যারিস সব দিক থেকেই সারা বিশ্বে একটা ছাপ ফেলে যেতে পারবেন, এবং তখনই আমরা ভারতীয় হিসেবে গর্ব করার অধিকার পাব। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনার দ্বিতীয় ঢেউ রুখতে বাংলাদেশে ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। রোববার এ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়েছে শীতে করোনার সংক্রমণ রোধে মাস্ক পরা জরুরি। যদিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই মসজিদ মন্দির কিংবা গির্জায় মাস্ক পরার ব্যাপারে উদাসীন, সরকারের তরফে ইতিমধ্যেই নো মাস্ক নো সার্ভিসের কথা বলা হয়েছে। এই জন্য জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণার প্রয়োজন। নির্দেশনায় বলা হয় মসজিদের সব মুসল্লির মাস্ক পরা নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের আগে অবশ্যই এ বিষয়ে প্রচারণা চালাতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের অনুসারীদেরকে মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশ করার কথা বলা হয়েছে নির্দেশনায়। ওদিকে গত 24 ঘন্টায় করোনায় 18 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 1,474 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকের খেলাধুলার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসনুল হক, কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর, রবিন ভাই। রবিন ভাই কেমন আছেন?
ভালো আছি, আপনারা কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। তো আজকে আমরা ক্রিকেটের বড় বড় খেলোয়াড় যারা ছিলেন অতীতে তাদের একজনের কথা স্মরণ করতে চাই। এদের মধ্যে ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় যাকে, তার নাম হচ্ছে ইয়ান বোথাম। পুরো নাম হচ্ছে ইয়ান টেরেন্স বোথাম। বর্তমানে তিনি ব্যারন বোথাম হিসাবেও পরিচিত হয়েছেন অতি সম্প্রতি। জন্ম হয়েছিল তার ইংল্যান্ডে এবং ইংল্যান্ড দলের পক্ষেই তিনি খেলেছেন বরাবর। 1976 থেকে 1992 সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলে তিনি খেলেছেন। অধিনায়ক হিসেবেও তিনি দীর্ঘদিন ইংল্যান্ড দলে ছিলেন। বোলার ব্যাটসম্যান দুদিকেই দক্ষ ছিলেন তিনি। 102টা আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন, 5,200 রান করেছেন, 116টা ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছেন, 2,113 রান করেছেন। ব্যাটিং অ্যাভারেজ যথাক্রমে 33.54 এবং 23.21 টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটে। বোলিং এর ক্ষেত্রে তিনি সর্বোচ্চ মোট উইকেট সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখব 383টি উইকেট পেয়েছেন টেস্ট ম্যাচে, 145টি পেয়েছেন ওয়ানডে ইন্টারন্যাশনালে। রবিন ভাই, আপনি যে সময়টায় নিজে বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলেছেন তিনি তার কাছাকাছি সময়ই খেলেছেন, অর্থাৎ 1976 থেকে 1992 এই সময়টা খেলেছেন এবং আপনি তো সেই সময় নিজেও খেলতেন। ইয়ান বোথামকে আপনার কিভাবে মূল্যায়ন করবেন?
ইয়ান বোথাম হচ্ছে আপনার যেভাবে বলেন না কেন তাকে, কিন্তু আমি পার্সোনালি মনে করি হি ওয়াজ দ্য সেভিয়ার। সেভিয়ার বলতে যে একটা মানে খারাপ সময় যাচ্ছিল যখন কেরি প্যাকারের ক্রিকেটে যখন বেশিরভাগ নামি দামি ক্রিকেট প্লেয়ার চলে গিয়েছিল তখন কিন্তু ইয়ান বোথাম বেরিয়ে আসছিল, এবং ইয়ান বোথাম না থাকলে তার মতন প্লেয়ার ইংল্যান্ড দল না থাকলে পুরো দলটারই খুব অবনতি হতে পারত, কিন্তু সেটা সে রক্ষাটা ইয়ান বোথামের হাতে এসেছিল। এবং দেখেন ইদানিংকালে তো আমরা জানি যে এখন যে পর্যায়ে আছে আপনি উল্লেখ করেছেন তার ব্যারন পজিশনটা, সেটা শুধু আমার মনে হয় কিছুদিন আগেই উনি আখ্যায়িত হয়েছেন অ্যাজ চেয়ারম্যান অ্যান্ড অলসো দি পজিশন অফ লর্ড। তার আগে কিন্তু উনি অনেক চ্যারিটেবল কাজও করেছেন, লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের জন্য, তারপর ওনার রোবাস্ট যে ক্যারিয়ারটা ছিল সত্যি কথা বলতে যে তার যে ক্যারিয়ার এত অনেক কি বলবো একটা লিডারশিপ ছিল, তার একটা অবদান ছিল, তার বিভিন্ন ক্ষেত্রে উনি নাম করেছেন। তার এখন তো উনি প্রেসিডেন্ট হচ্ছেন ডারহাম ক্রিকেট ক্লাবের, তবে এই ধরনের খেলা সত্ত্বেও তার আগে কিন্তু উনি সমারসেটে খেলেছেন ইংল্যান্ডের একটা টিমের জন্য, সরি অস্ট্রেলিয়ার একটা টিমের জন্য খেলেছেন এবং ওয়েস্টার্নের জন্য অবশ্য খেলেছেন। এখানে কিন্তু এই ইংল্যান্ডে থাকাকালীন কিন্তু উনি তার নাম ছিল যে উনি আরেকটা কিংবদন্তি প্লেয়ার ভিভিয়ান রিচার্ডসের তার সন্তানের আমার মনে হয় লিয়াম বোথাম অথবা সারা বোথাম দুইজনের একজনের গড ফাদার ছিলেন ভিভিয়ান রিচার্ডস। গডফাদার নামটা একটা কাল্পনিক কিছুটা অনেকটা বলে না যে আমার প্রোটেক্টর এর মতন আর কি, একই ভাবে ইয়ান বোথামের বাচ্চার গডফাদার ছিলেন ভিভিয়ান রিচার্ডস, এত ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল। এমনকি আমার ইনফরমেশন যেটা আছে এই ভিভিয়ান রিচার্ডস কে নিয়ে এবং বিগ বার্ড কে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিগ বার্ড কে নিয়ে মানে এক সময় ডিসপিউট বেড়ে গিয়েছিল এবং সেই কারণে কিন্তু উনি ওই ওই ক্লাবে আর খেলেননি। আমার মনে হয় এটা ছিল ডারহাম আগে আমার মনে হয় ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য অথবা শারীরিক সমস্যাটার জন্য আর কি। তো এই ছিল তার অবদান, তার কিন্তু হি ওয়াজ অলওয়েজ আ ফাইটিং পার্সন এবং যেটা বলছিলাম আর কি তার যদি সেই সময় উৎপত্তি না হতো ইংল্যান্ড দলের টিমের কোনো একটা স্ট্যান্ডিং থাকে কিনা সন্দেহ ছিল। তো সেই পর্যায়ে উনি এসছেন, সে রক্ষা করেছেন, তারপরে কিন্তু কথা থেকে যায় তার যেরকম সান্নিধ্য ছিল ভিভিয়ান রিচার্ডসের সাথে এবং বিগ বার্ডের সাথে, কিন্তু তারপরেও তার একটা লাইবেল কেস ছিল, সেটা অনেকে বলে যে শোনা কথা থেকে এটা প্রকট আকার ধারণ করেছিল, সেটা ছিল ইমরান খানের সাথে। ইমরান খানের সম্বন্ধে বলা হয় যে একটা উনি মানে ইন্টারভিউতে কি একটা কথা বলেছেন, তার থেকে কিন্তু ইমরান খান আবার তার নামের বিরুদ্ধে এবং তার অ্যালেন ল্যাম একজন নাম করা ব্যাটসম্যান ক্রিকেটার তার এগেনস্টে সে কেস করে এবং সে কেসে ইমরান খান অপ্রত্যাশিত একেবারে আনএক্সপেক্টেড ভাবে সে কিন্তু কেসে জিতে যায়। তো এটা কনফিউজিং ছিল, তবে অবশ্য পরের দিকে ইমরান খান জিতার সত্ত্বেও ও কেস উইথড্র করে এবং তখন কিন্তু ইমরান খানের প্রথম স্ত্রী জামাইমা খান বলা হয়ে থাকে শি ওয়াজ প্রেগনেন্ট উইথ ইমরান ফার্স্ট চাইল্ড অর চিলড্রেন, হয়তো বা এক দুজনই হয়তো টুইস্ট ছিল আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক তাদের মধ্যে এই দ্বন্দ্বটা উঠে আসে এবং সেখানে কিন্তু তার এটা ফল ওয়েল ফট ওয়েল পাবলিসাইজড কেসটা হয়। ডিসপিউটের মধ্যে ইমরান খান সাথে সত্ত্বেও তার আরেকটা ডিসপিউট ছিল রয়্যাল সোসাইটি অফ বার্ডস বার্ড ওয়াচিং এর একটা কোন একটা ইয়ে ছিল, একটা সোসাইটি ছিল, তাতে কিন্তু সেখানে সে ডিসপিউটে গিয়েছিলেন। তো তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার মানে টেন্ডেন্সি টু ড্র অ্যাটেনশন এবং সেখানে একটা শক্তভাবে হাত ধরে সে যে ডিল করতেন, তার নাম ছিল সেরকমভাবে অনেকে অনেকে অনেক নাম থাকে না যে নিক নেম যেটা বলা হয়, তার নাম ছিল অনেকে বলে বিফি, অনেকে বলে বস, অনেকে বলে গায়, তো এরকম নাম মিডল নেমটা অনেকে এই নামে তাকে পরিচিত করে। কিন্তু মানে সার্বিক ভাবে বলতে গেলে দ্যাট হি ওয়াজ এ রিয়েলি অ্যাট্রাক্টিভ পার্সন ইন টার্মস অফ ক্রিকেট অ্যাচিভমেন্টস এবং বলা হয়ে থাকে ইংল্যান্ডের মানে বেস্ট ইলেভেন ১০০০ টেস্ট একটা অকেশন একটা ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে একটা ঘটনা ছিল, সেই ঘটনায় কিন্তু উনি এমন নাম করেছিল তাকে বলা হতো যে হি ওয়াজ দ্য বেস্ট অলরাউন্ডার ফর ইংলিশ ক্রিকেট ফর অল টাইম টু কাম।
এইরকম বর্ণময় ফ্ল্যামবয়েন্ট এবং কিছুটা আগ্রাসী স্টাইলে খেলতেন, অত্যন্ত সাহসের সাথে ফিল্ডিং করতেন, যে কোনো পজিশনে দাঁড়িয়ে খুব ব্যাটসম্যানের কাছে দাঁড়িয়েও অনেক সময় ফিল্ড করতেন, তিনি স্লিপে নিয়মিতভাবে দাঁড়াতেন এবং ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিং এবং তার সুইং বোলিং সেটার কথা ভোলা যায় না। একটা সময় ৮৬ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত কিন্তু তিনি সর্বোচ্চ টেস্ট উইকেট সেটাও কিন্তু রেকর্ড তাঁরই ছিল দুই বছরের মতো সময়, তার আগে ছিল ডেনিস লিলির সর্বোচ্চ টেস্ট উইকেট, তারপর তাকে অতিক্রম করে যান ইয়ান বোথাম। তো আশ্চর্যের ব্যাপার যে একই ক্রিকেটারের জীবনে কত কিছু আপনি যেগুলো বললেন যে ভিভ রিচার্ডসের সাথে তার বন্ধুত্ব এবং আবার হাউস অফ লর্ডস এ তিনি এখন সদস্য, যে কারণে তিনি এখন ব্যারন বোথাম, এবং ইমরান খানের সাথে তার যে আইনি দ্বন্দ্ব এবং যেটাতে তিনি পরাজিত হয়েছিলেন, যদিও ইমরান খান সম্ভবত তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে বল ট্যাম্পারিং এ ইয়ান বোথামও জড়িত ছিলেন এবং সেই নিয়েই একটা দ্বন্দ্ব হয়েছিল। তো আজকে আমাদের সময় শেষ। ইয়ান বোথাম অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব ক্রিকেটের জন্য। আজকে বাংলাদেশে সাকিবের মতো একজন অলরাউন্ডার আছে, কিন্তু ক্রিকেটে এই রকম অলরাউন্ডার কিন্তু আগেও বিভিন্ন সময় এসেছেন এবং তাদের মধ্যে অবশ্যই ইয়ান বোথাম অন্যতম শ্রেষ্ঠ। তো রবিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে আরেকদিন সময় পেলে ইয়ান বোথামকে নিয়ে আরো কথা বলবো।
অবশ্যই, ধন্যবাদ আপনাকেও।
এই ছিল আজকের খেলার খবর।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও ও প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারের সাম্প্রতিক দিল্লি সফরের সময় তাঁরা গঠনমূলক এক নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন বা বেকা নামের এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতের সামরিক বাহিনী স্যাটেলাইটে তোলা চিত্রাবলী আদান প্রদান করতে পারবে এবং যার মাধ্যমে দুটি দেশের ব্যক্তিগত ও প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় বৃদ্ধি করা যাবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপির হুমকির মুখে ভারত ও যুক্তরাষ্ট্র এই সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, তাঁর কথায় আমাদের নেতৃবর্গ এবং জনগণ এখন আরও স্পষ্ট করেই জানেন যে সিসিপি গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতা বা নৌ চলাচলের স্বাধীনতার প্রতি বন্ধু ভাবাপন্ন নয়, যে নৌ স্বাধীনতা মুক্ত, অবাধ এবং সমৃদ্ধশালী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক ভিত্তি বলে বিবেচিত। প্রতিরক্ষা মন্ত্রী এসপার বলেন, বিশ্ব যখন বিশ্বজনীন মহামারী আর বর্ধিত নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র ভারত অংশীদারিত্ব, তাই নিরাপত্তা, স্থিতিশীলতা এবং এই অঞ্চলের তথা বিশ্বের নিরাপত্তার জন্য এখন গুরুত্বপূর্ণ। প্রথম ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা কর্মসূচি সম্পাদনের 15 বছর পরেও দুটি দেশের নিরাপত্তা সম্পর্ক দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শীর্ষ এক স্তম্ভ হয়ে রয়েছে। আমাদের মিলিত মূল্যবোধ আর স্বার্থের উপরে ভিত্তি করে আমরা এখন কাঁধে কাঁধ রেখে মুক্ত এবং অবাধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়তে পারি, বিশেষ করে যখন চীনের তরফ থেকে আমরা বর্ধিত আগ্রাসন আর অস্থিতিশীল হুমকির মুখে। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সমন্বিত এক প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ, দুটি সামরিক বাহিনীর আদান প্রদান এবং প্রতিরক্ষা বাণিজ্য সম্পর্ক বিষয়ে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছে। এই প্রতিরক্ষা সহযোগিতায় অন্তর্ভুক্ত থাকবে ভারত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়া, বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার সম্প্রসারণ। ভারতীয় নৌবাহিনী এবং ইউএসএস নিমিটস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাম্প্রতিক যৌথ মহড়ার মাধ্যমে প্রদর্শিত হয়েছে বর্ধিত ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা। যুক্তরাষ্ট্র এছাড়াও ভারতের সঙ্গে সামরিক লিয়াজোর আদান প্রদান করেছে এবং দুটি দেশ যেসব ক্ষেত্রে বর্ধিত হুমকি মোকাবেলা করছে সেখানে নতুন সাইবার এবং মহাকাশ প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়ে সহযোগিতা বৃদ্ধি করেছে। বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব থাকবে প্রাণবন্ত, অটুট আর বর্ধনশীল। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. 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 Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower, and we use words and sentences especially written for people learning English. Here are the stories we have for you today. For the Education Report, Dr. Jill Robbins and Gregory Stockel explain how to write a good email. Susan Shand reports on the cruise industry and their terrible year in 2020. I will return with this week's words and their stories. We will finish our 30 minutes together with The Making of a Nation, our ongoing U.S. history program. But first, the Education Report.
Email is one of the most important ways through which we communicate. It has become part of most everyone's day-to-day life. Writing a good email can mean the difference between someone reading it and writing back, and someone ignoring it altogether. Do you have questions on how to make your message more effective? Today on Education Tips, we will answer the question, how can I make my emails better? Emails are made up of four different parts:
the subject line, the opening, the body, and the closing.
Let us explore how to make each of these parts better.
The subject line is what the other person or receiver will read first. The subject line is usually the most important part of an email. It should be short, but contain enough details that the receiver recognizes the subject of the email. A good subject line sets the expectations for the email. A bad subject line can mean the receiver will not read the email. Some people will add the word important to the subject line, but this does not provide enough information. Instead of writing important, two better choices for subject lines are:
meeting tomorrow at 10 a.m. to discuss new changes. Question about future classes. As in any form of writing, you should know your audience. The opening of an email depends on things like how formal the relationship is. If you are sending an email to a friend or someone you work with, two good openings or greetings are:
good morning, good afternoon, hello, or hello and the person's name.
If you are sending the email to someone you do not know and it is a formal situation, some possible openings are:
dear, name of department, to whom it may concern.
In a formal situation, when you know the name of the person, a good opening is simply:
dear, title, family name, as in, dear Mr. Brown. The body of the email is where you ask for what you need or make clear your reason for writing the email. This could be asking them a question or keeping them informed. The body of the email should prioritize the most important information. It should be direct, and it is wise to keep it short. If the person you are emailing does not know you, you should introduce yourself in the first few lines. You might write,
"My name is Patricia Jones. I am sending this email to get some more information about the job you advertised." After you have introduced yourself and given your reason for writing, you can follow this with the body of your email. The most important information should come first. This makes your email clear to your receiver and saves them time. Here is an example.
I wanted to know if you are currently accepting applications. If so, where can I send my information? Additionally, will you be meeting people in person or online?
It is important to clearly explain yourself in as few words as possible. Try to keep your email short but polite. This is important because you want to make yourself clear to your receiver.
The last part to a good email is the closing. It is usually one or two words that let the receiver know that this is the end of the email. The ending should include your name and tell the receiver where you work and what you do. A few different closings are:
kind regards, best, thank you.
Some applications create an automatic signature for the sender. This is useful because it saves time when you are writing.
If you follow these suggestions, you will find that you receive more responses to your emails. Effective email writing is important, especially now when so much of what we do is online. I'm Gregory Stockel.
And I'm Jill Robbins.
Our next story is from Susan Shand.
The vacation cruise industry has accepted it cannot restart operations this year. Major cruise lines Carnival and Norwegian recently extended a halt on cruises through the end of the year. Then, the cruise industry representative group said Tuesday that its members have agreed they would not sail for the rest of 2020. The announcement comes just days after the U.S. government effectively lifted its no-sail order, even though there is a worldwide increase in coronavirus infections. Cruise Lines International Association represents 95% of cruise lines, including Princess, Carnival, and Royal Caribbean. It said its members have voluntarily decided to shut down cruise operations in the U.S. through the end of the year. Members will use the remainder of the year to prepare for extensive measures to address COVID-19 safety, with the guidance of public health experts and the U.S. Centers for Disease Control and Prevention, the association said. On Friday, federal health officials announced new rules permitting large cruise ships to start sailing again in U.S. waters, but not immediately. The CDC will require that ship owners must test all passengers and crew at the start and end of each cruise. Only 7-day cruises will be permitted. In March, the CDC ordered cruise ships to stop sailing to the U.S. after several outbreaks showed officials that the ships were spreading COVID-19 infection. The announcement last week brings the no-sail order to an end. The cruise industry closed for business in the middle of March because of the virus. The cruise industry estimates the economy lost $25 billion in economic activity and about 164 American jobs. The CDC's new rules say that in order to start carrying passengers, the companies must show they can test and quarantine anyone who gets the virus. Among other requirements, they will have to build testing laboratories on all ships and make their own plans to isolate or quarantine passengers at ports if needed. I'm Susan Shand.
And now, words and their stories from VOA Learning English. Wind is a powerful force in nature. High wind speeds from tornadoes, hurricanes, and other violent storms can cause great destruction. But wind can also be a force for good. It can turn machinery that produces energy. It can help boats sail great distances. In the wild, wind can provide life-saving information to some animals. And it doesn't need to be a strong wind. For example, a scent or smell carried by a light breeze can tell a deer about the presence of a hunter just a few meters away. The wind can provide useful information to people, too. When we get wind of something, we hear some news or information that has been kept private. Naturally, this air of secrecy makes it even more interesting. When using this expression, remember this. When we get wind of something, we become aware of the information through indirect means. In other words, we learn of it secondhand or through the grapevine. We do not hear it straight from the source. The wind might give others information that we want to keep quiet. For example, the leaders of the company were worried about investors getting wind of the factory fire. If the investors knew, they would probably withdraw their money and invest elsewhere. Here is another example. The filmmakers did not want the media to get wind of the actor's latest arrest. After all, she is playing a police officer in the movie. At times, the information or news sent by the wind is bad, just gossip or talk, and not really helpful at all. For example, if someone asks me, "Did you hear that so-and-so lost his job?" I can answer, "Yeah, I got wind of that yesterday." But sometimes the news or information is not bad. It is just something you want to keep secret. Like the time I tried to plan a surprise party for my best friend. I did not want him to get wind of it. That would ruin the surprise. But it is so difficult keeping anything from him. He is nosy and asks a lot of questions, such as, "Why are you calling all my friends? Why are you buying so much food and drinks? Are you planning a party for me?" So much for that surprise party. Now, this expression is not always about learning private information or keeping secrets. The wind can send us information that we need to make good decisions. For example, I was just about to buy tickets to a big 3-day outdoor music event. But then I got wind that my favorite performer, and the only reason I was going, had canceled. Thank goodness a friend of a friend of a friend told me, or I would not have known. And that is all the time we have for this Words and Their Stories. I will have a new story for you next week. But if I get wind of a change in plans, I'll make sure to let you know. Until next time, I'm Ana Mateo. Listen to the wind blow. Where does the wind go? What does the wind know? Listen to the wind blow. Listen to the wind blow. Listen to the wind blow.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In July of 1861, Union soldiers from the North and Confederate soldiers from the South fought the first major battle in the American Civil War. They clashed at Manassas, or Bull Run, Virginia, less than 50 kilometers from Washington. The Union soldiers fought fiercely, but two large Confederate forces broke the Union attack. Harry Monroe and Kay Gallant tell about some of the other early battles of the Civil War.
Northerners had expected to win the Battle of Bull Run. They believed the Confederacy would fall if the Union won a big military victory early in the war. Now, however, there was great fear that Southern soldiers would seize Washington. The Union needed to build and train an army quickly. President Abraham Lincoln named General George McClellan to do this. McClellan was 34 years old. The young general had two important tasks. He must defend Washington from attack, and he must build an army to strike at enemy forces in Virginia. McClellan wasted no time. He put thousands of troops into position around the city, and he built 48 forts. After this rush of activity, however, little more happened for a long time. McClellan told his wife, "I shall take my own time to make an army that will be sure of success. As soon as I feel My army is well organized and well trained and strong enough. I will force the rebels to a battle. McClellan kept making excuses for why he would not move against the enemy. His excuses became a continuing source of trouble for President Lincoln. The public, the press, and politicians all demanded that McClellan do something. They wanted to win the war, and win it right away.
McClellan commanded the biggest army in the Union, the Army of the Potomac. But it was not the only army. Others were battling Confederate forces in the West. The Confederates had moved up through Tennessee into the border state of Kentucky. They built forts and other defensive positions across the southern part of the state. They also blocked as many railroads and rivers as they could. Their job was to keep Union forces from invading the South through Kentucky. One of the Union generals in the area was Ulysses Grant. Grant had served in the Army for 20 years. He had fought in America's war against Mexico and had won honors for his bravery. When that war ended, he was sent to an army base far from his wife and children. He did not like being without them, and he did not like being an officer in peacetime. Grant began to drink too much alcohol. He began to be a problem. In 1854, he was asked to leave the army. When the Civil War started, Grant organized a group of unpaid soldiers in Illinois. With the help of a member of Congress, he was named a general. All of the other Union generals knew Ulysses Grant. Few had any faith in his abilities. They were sure he would always fail.
Grant, however, had faith in himself and his men. He believed he could force Confederate soldiers to withdraw from both Kentucky and Tennessee. Then he would be free to march directly into the Deep South, Mississippi. Two Confederate forts stood in Grant's way. They were in Tennessee, close to the Kentucky border. United States Navy gunboats captured the first, Fort Henry, on the Tennessee River. That fort was easy to attack and not well defended. The fighting was over by the time Grant and his men got there. The second, Fort Donelson, was nearby on the Cumberland River. It was stronger and defended by 20,000 soldiers. Grant surrounded the fort and let the Navy gunboats shell it. The fighting there lasted several days.
At one point, the Confederates tried to break out of the fort and escape. They opened a hole in the Union line and began to retreat. Suddenly, however, their commanding officer decided it would be wrong to retreat. He ordered them back to the fort. After that, there was no choice. The Confederates would have to surrender. The commanding officer sent a message to General Grant. What were the terms of surrender? Grant's answer was simple. No terms except unconditional and immediate surrender. The Confederates gave up Fort Donelson. Grant took 14,000 prisoners. It was the greatest Union victory since the start of the war. Ulysses Grant was a hero. Newspapers called him unconditional surrender grant.
After the Union victory at Fort Donelson, Confederate forces withdrew from Tennessee. They moved farther south and began to regroup at Corinth, Mississippi. Confederate generals hoped to build one big army to stop Ulysses Grant. They would have to move fast. Grant was marching toward Corinth with 40,000 men, another 35,000 under the command of Don Buell were to meet him on the way. Grant arrived in the area first. He waited for Buell 30 kilometers from Corinth near a small country meeting hall called Shiloh Church. Confederate General Albert Sidney Johnston was waiting too. He had more than 40,000 men, about the same as Grant, and he was expecting another 20,000. But when he learned that Grant was nearby, he decided not to wait. He would attack immediately.
Johnston did not know it, but his attack came as a surprise to the Union Army. Union officers had refused to believe reports that Johnston was on the move. They said his army was not strong enough to attack. Union troops did not prepare defensive positions. They had no protection when the battle began. The fighting at Shiloh was the bitterest of the war. It was not one battle, but many. Groups of men fought each other all across the wide battlefield. From a distance, they shot at each other. Close up, they cut each other with knives. The earth became red with blood. The dead and wounded soon lay everywhere. At first, the Confederates pushed Grant's army back. They had only to break through one more line, and victory would be theirs. But in the thick of the struggle, General Johnston was shot in the leg. The bullet cut through an artery. Johnston bled to death before help arrived. Any hope for a southern victory at Shiloh died with him. By the time the fighting began again the next day, General Buell had arrived to help Grant. The Confederate Army retreated. The Union Army let it go.
Shiloh. The word itself came to mean death and destruction. The Battle of Shiloh had brought home to the American people, both of the North and South, the horror of war. It was the first time so many men, 100,000, had fought against each other in the Western world. It was the American people's first real taste of the bloodiness of modern warfare. As one soldier who fought there said, it was too shocking, too horrible. I hope to God that I may never see such things again. The North won the Battle of Shiloh, but it paid a very high price for victory. More than 13,000 Union soldiers were killed, wounded, or missing. On the Confederate side, more than 10,000 soldiers were killed or wounded. The North celebrated the news of its victory, but joy quickly turned to anger when the public learned of the heavy losses. People blamed General Grant. They demanded that President Lincoln dismiss him. Lincoln thought of the two men who were now his top military commanders, McClellan and Grant. They were so different. McClellan organized an army and then did nothing. Grant organized an army and moved. Lincoln said of Grant, "I cannot do without this man. He fights."
And that is our program for today. Thank you for listening. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Ana Mateo.